ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অসম।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
টানটান উত্তেজনার মধ্যে ঢাকার 2 সিটির মেয়র নির্বাচনের প্রচারণা চলছে।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে বিপুল সমারোহে। রবিবার দিনটি শুরু হয় সামরিক প্যারেড, নৃত্য এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শনীর মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। আনুষ্ঠানিক পাগড়ি পরিহিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তিনি অভিবাদন গ্রহণ করেন। রাজপথ বুলেভার্ড, যা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে ইন্ডিয়া গেট অবধি বিস্তৃত, হাজার হাজার দর্শনার্থী জনতা ভারতীয় কৃষ্টি সভ্যতায় মহিমান্বিত চৌকশ প্যারেড উপভোগ করতে সমবেত হয়েছিলেন সকাল থেকেই। স্থলে ও আকাশে অস্ত্রসম্ভার, হালকা ধরনের আধুনিক হেলিকপ্টার, অশ্বারোহী বাহিনী প্রজাতন্ত্র দিবসের প্রদর্শনীতে অংশ নেয়। ভারতের বিচিত্র ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে সজ্জিত নর্তকী দল অনুষ্ঠানের শোভা আরও বাড়িয়ে তোলে। আজ ছিল ভারতের 71তম প্রজাতন্ত্র দিবস। 1947 সালের 15ই আগস্ট তারিখে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে। আজ 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অসম। ধুদুলিয়াজান, ডিব্রুগড়, সোনারি সহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত শুনুন পরমাশিস ঘোষরায় রিপোর্টে।
প্রজাতন্ত্র দিবসের উদযাপনের আগে এই বিস্ফোরণের ঘটনাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন সকালে 37 নম্বর জাতীয় সড়কের কাছে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পরে দুধুলিয়াজান, সোনারি সহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থাকে অসম পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে। গোটা অসম জুড়ে প্রায় 644 জন জঙ্গি আত্মসমর্পণ করেছে গত এক সপ্তাহে, কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্রাককালে উলফা স্বাধীনের তরফে হুমকি দেওয়া হয়েছিল অসমে। বিভিন্ন জায়গায় অশান্তি তৈরির জন্য পূর্বেও সক্রিয় ছিল পরেশ বড়ুয়ার উলফা স্বাধীন গোষ্ঠী। তারাই এই কাজ করেছে কিনা তাই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে অসম প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে অসমের মুখ্যমন্ত্রী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
চীনা কর্মকর্তারা জানান যে বিরল করোনা ভাইরাসে চীনে এযাবৎ 56 জনের মৃত্যু হয়েছে এবং 2000 মানুষ মারণাত্মক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক গাও ফু জানান, করোনা ভাইরাস এক নতুন ধরনের শনাক্তকৃত ভাইরাস, তবে আগেকার সার্সের মতো এটা এত ভয়ঙ্কর নয়। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন যে এই ভাইরাসের আরও বিস্তৃতি ঘটবে। এই রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, এটি নতুন ধরনের ভাইরাস, তাই এর টিকার আবিষ্কার, তার প্রয়োগের পর ফলাফল নিয়ে সময়ের প্রয়োজন পড়বে, ধৈর্যের প্রয়োজন পড়বে। শনিবার নাগাদ 688 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হুবেই প্রদেশের রাজধানী উহানে এই ভাইরাসের উৎপত্তি হয় গত বছর এবং অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রি হয় এমন এক সি ফুড মার্কেট থেকে। চীন সরকার রবিবার সাময়িকভাবে সব ধরনের বন্যপ্রাণীর বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্ব সংবাদের পর শুনবেন এ ব্যাপারে একটি সাক্ষাৎকার। তুরস্কের ভূমিকম্পে যাবৎ 35 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার তুরস্কের কর্মকর্তারা জানান, 24 ঘন্টা কর্মরত তল্লাশি দল বিধ্বস্ত ভবনগুলি থেকে 44 জনকে টেনে বের করে আনতে সক্ষম হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে বলেন, এলাজিক প্রদেশে 18 জন নিহত হয়েছেন। এলাজিক প্রদেশটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে প্রেসিডেন্ট এরদোয়ান দুর্গত এলাকা পরিদর্শন করেন। ভূমিকম্পে নিহত একজন মাতা ও তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি অংশ নেন। প্রেসিডেন্ট এরদোয়ান গুজবে কান না দেবার পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং গৃহহীন জনগণকে বাসস্থান নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠানে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও চারজন। শুনুন জহুরুল আলমের রিপোর্টে।
রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতে হাজির হয়ে ডক্টর ইউনুস এবং ওই প্রতিষ্ঠানের অপর তিনজন কর্মকর্তা জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। গত 5ই জানুয়ারি শ্রম আইনের 10টি নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। মামলা দায়েরের পর ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠানের তিনজন কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল আদালত। এর আগে গ্রামীণ কমিউনিকেশনস এ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করার কারণে প্রতিষ্ঠানটির তিনজন কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগে বরখাস্ত হওয়া কর্মচারীরা গত বছরের মাঝামাঝি একই আদালতে ডক্টর ইউনুস সহ ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে 3টি পৃথক মামলা দায়ের করে। ওই মামলা সমূহেও আদালত ইতিপূর্বে তাদের জামিন দিয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে টান টান উত্তেজনার মধ্যে ঢাকার 2 সিটির মেয়র নির্বাচনের প্রচারণা চলছে। গত কয়েকদিনে বিরোধী মেয়র প্রার্থীদের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
সর্বশেষ রোববার ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের মিছিলে হামলা হয়েছে, গুলির ঘটনাও ঘটেছে। এই হামলায় 3 জন সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। মেয়র প্রার্থী ইশরাক হোসেন এই হামলার জন্য শাসক আওয়ামী লীগকে দায়ী করেছেন। ইশরাকের এই অভিযোগ খণ্ডন করে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুন্নূর তাপস বলেছেন, এরা নিজেরাই হামলা করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই হামলার পরপরই ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন ইশরাকের বাসায় যান। পূর্ব নির্ধারিত এই বৈঠক শেষে হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এ ধরনের হামলা প্রত্যাশিত নয়, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ এই কূটনীতিক। ওদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কমিশনের অভ্যন্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
মিয়ানমারের গত বছরের জাতিগোষ্ঠী সশস্ত্র গ্রুপ ও সরকারি বাহিনীর মধ্যেকার বর্ধিত সংঘাত বহু সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছে, যার ফলে যুদ্ধাপরাধের অভিযোগও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের নির্দেশ অনুযায়ী বার্মাকে তার ক্ষমতার আওতায় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা এড়াতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে বলে বলা হয়েছে। 2017 সালের রক্তাক্ত সামরিক অভিযানে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন প্রাণ ভয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বার্মায় অন্যান্য জাতিগোষ্ঠীর সংখ্যালঘু দল বহু দশক ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি 2017 সালে প্রতিনিয়ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লিটল রকেট ম্যান বলে উল্লেখ করতেন এবং টুইটার মারফত যাকে শর্ট এবং ফ্যাট বলে বিদ্রুপ করতেন, যাকে তিনি হুমকি দিয়েছিলেন যে বিশ্ব দেখেনি এমন শক্তি প্রয়োগ করে তিনি তার দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেবেন। তবে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই মনোভাব পরিবর্তন করে তার সঙ্গে মুখোমুখি বসবার প্রস্তাব করে বসেন। তারপর জুন মাসে এই দুই নেতা প্রথমবারের মতো মুখোমুখি বসে ইতিহাস সৃষ্টি করেন। কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করতে স্বাক্ষরিত হয় অনিশ্চিত এক চুক্তি। তারপরেও দুই নেতার সাক্ষাৎ হয়েছে ভিয়েতনামে, তবে চুক্তির কোনো বাস্তবায়ন ঘটেনি, থেমে আছে তাদের সেই আলোচনা। ইরাকি নিরাপত্তা বাহিনী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহরে নাসিরিয়াতে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে জীবন্ত বুলেট ব্যবহার করেছে। সংঘর্ষে বহু প্রতিবাদকারী আহত হয়েছেন। শনিবার শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা মুক্তাদা আল সাদর বিক্ষোভকারীদের উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেন। ধর্মীয় নেতার সমর্থন প্রত্যাহার পরে প্রতিবাদকারীরা বিভিন্ন মহল্লায় তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ, এবং দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ও ফেসবুক ফ্যান পেজে। চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ক্রমশই। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আটকে পড়া ছাত্র মাজহারের সঙ্গে কথা বলি, বর্তমান পরিস্থিতিতে তারা কেমন আছেন এবং তাদের উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কি করছে তা নিয়ে কথা বলি।
আমি উহানে আছি 6 মাস যাবৎ। আমি উহান ইউনিভার্সিটিতে আছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ। ডিসেম্বরের 31 তারিখে প্রথম করোনা ভাইরাসের এফেক্ট রোগী পাওয়া গেছে। তারপর এই করোনা ভাইরাসটা অনেকটা কন্ট্রোলে চলে আসছিল, কিন্তু গত 1 উইক যাবৎ হচ্ছে আবার এই মহামারী আকার ধারণ করছে। যে এখানে আমরা যে চায়নাতে আছি, চায়নাতে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে উইচ্যাটকে বলা হয়। তো উইচ্যাটের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারন্যাশনাল অফিস আছে এবং স্টুডেন্টরা আছে, তো এখান থেকে আমরা ডিসেম্বরের লাস্টের দিকে জানতে পারি যে ওখানে থেকে এরকম একটা মিস্ট্রি ভাইরাস, করোনা ভাইরাস উহানে সংক্রমণ শুরু করেছে। তো তারপর থেকে আবার কয়েকদিন পর আমাদেরকে বলা হয়েছে যে এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা কন্ট্রোলে চলে আসছে, আপনারা স্বাভাবিক চলাফেরা করতে পারেন। কিন্তু আসলে প্রথমে এরকম প্রাদুর্ভাবটা শুরু হওয়ার পরে আমাদের ওরকম ভাবে বলা হয়নি যে এখন যেমন মাস্ক ইউজ করা বা আদার ফ্যাসিলিটিস গুলো ইউনিভার্সিটি এবং চায়না থেকে প্রোভাইড করছে এরকম আমাদেরকে কিছু বলা হয়নি। পুরো চায়নাতে এখন উইন্টার ভ্যাকেশন চলতেছে, তো এই ভ্যাকেশনে বাংলাদেশি যারা ছিল এদের অধিকাংশই দেশে ফেরত চলে গেছে। তারপর আমাদের এখন আমার ক্যাম্পাসে প্রায় 30 জনের মতো বাংলাদেশি স্টুডেন্ট এখানে আছে এবং পুরো উহানে আমরা উইচ্যাটের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে প্রায় 500 স্টুডেন্টের বাংলাদেশি স্টুডেন্ট ওখানে আছে। আমরা এমবাসির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, আমাদের এখানে যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে এদের পক্ষ থেকে, তো ওইখানে বাংলাদেশি এমবাসি এর ফার্স্ট সেক্রেটারি যিনি আছে বাশার আহমেদ, উনার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে যেটা বলেছেন যে চিন্তা করার দরকার নেই, আপনারা আপনাদের মতো সেফ থাকেন এবং ওনাদের সার্বক্ষণিক চাইনিজ সরকারের সাথে এবং বাংলাদেশ সরকারের সাথে কথাবার্তা হচ্ছে, যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটা আমাদেরকে জানানো হবে। এবং ওনারা যে হটলাইনটা আমাদেরকে দিয়েছেন এটাতে ওনাদেরকে ম্যাক্সিমাম টাইমে রিচ করা যায় না। এখান থেকে আমাদের অলরেডি মাস্ক প্রোভাইড করেছে এবং প্রতিষেধক দেওয়া হয়েছে, এগুলো আমরা নিচ্ছি এবং আপাতত রুমেই থাকছি। বাইরে বাস, ট্রেন, সাবওয়ে এবং ফ্লাইট এবং নর্মাল দোকান যেগুলো আছে সবগুলো, সব রকমের শপই বন্ধ, সুপার শপও বন্ধ।
মাজারের কথার প্রেক্ষিতে বেইজিং এ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আমরা যোগাযোগ করি। দূতাবাসের মিনিস্টার এবং ডেপুটি চিফ অফ মিশন মাসুদুর রহমান বিষয়টির ব্যাখ্যা করলেন এভাবে।
চায়নাতে বাংলাদেশের ছাত্র ছাত্রীর সংখ্যা কি রকম হবে বলে মনে হয়?
সমগ্র চায়নায় বাংলাদেশের নাগরিকের সংখ্যা 3000-এর বেশি হবে না।
আচ্ছা,
মূলত এদের সিংহভাগই হচ্ছে ধরুন মানে ছাত্র, শিক্ষক, ট্রেনিং অফিসিয়াল, তারপরে মেজরিটি ছাত্র, স্কলার, রিসার্চার, স্কলারশিপ এসছে, সেলফ ফিনান্সেও আসছে ইদানিং। আর ওয়ার্কার্স এখানে কিছু প্রফেশনালস আছে চাকরি করছে, তারা এখানে চীনা ভাষায় পড়াশোনা করে, চীনা ইউনিভার্সিটি থেকে পাস করে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়েছে, যেহেতু ওদের সাথে চাকরি করছে।
তো এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে?
এই যে 3000-এর মধ্যে হয়তো মানে শতকরা ধরুন 95% হবে আপনার ছাত্র, শিক্ষক বা এক্সচেঞ্জে আসছে শিক্ষক, তারপরে স্কলার,
মানে শিক্ষা কর্মসূচির সঙ্গে জড়িত। জি,
এই
ধরনের। জি, আমরা শুনেছি যে শ্রীলঙ্কার যেসব শিক্ষার্থী আছেন চায়নাতে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এই করোনা ভাইরাসের প্রেক্ষাপটে। তো এরকম কোনো ব্যবস্থা, এরকম কোনো পদক্ষেপ বাংলাদেশ দূতাবাস থেকে নেওয়া হচ্ছে বা নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে?
বাংলাদেশ দূতাবাস গত তিন চার দিন ধরে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাই উইচ্যাট গ্রুপে, উইচ্যাটে সরাসরি এবং টেলিফোনে। ওরা ওদের একজন কর্মকর্তাকে ডেজিগনেট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার ব্যুরোর ডেপুটি ডিরেক্টর এখানে, এবং হুবইয়ের আঞ্চলিক পররাষ্ট্র দপ্তর ওখানেও একই নামেই আছে। তো এদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছি। তবে আপনারা লক্ষ্য করেছেন অতি সম্প্রতি একই সময়ে আমরা বেশ কতগুলো এম্বাসি অফিসিয়ালি বাংলাদেশ সরকার মানে আমরা মানে ডেফিনেটলি আমরা উদ্যোগ নিয়েছি, আমরাও অফিসিয়ালি এটা অ্যাপ্রোচ করেছি চীনা সরকারের কাছে, এবং অফিসিয়ালি বলতে নোট ভার্বাল যে তাদের মনোভাব ইভ্যাকুয়েশনের ব্যাপারে, কারণ এখানে চীনের যে নীতি নির্ধারণী প্রক্রিয়া রয়েছে এবং সেটি দ্বিপাক্ষীয় চুক্তির মাধ্যমেই হতে হবে, এরকম একটি কথা চীন সরকারের পররাষ্ট্র দপ্তরের স্পোকসপার্সন বলেছেন, মিস্টার গেং বলেছেন, এবং মেকানিজম গুলো আউটলাইন একটা সেন্টেন্সে। আমরা যেগুলো আমরা শুনছি বা আপনি শুনেছেন শ্রীলঙ্কা বা যুক্তরাষ্ট্র ফ্রান্স ভারত, এগুলো সবই এই আনুষ্ঠানিক মানে এটা চূড়ান্ত হয়নি, এগুলো প্রক্রিয়া
প্রসেসের মধ্যে আছে এবং বাংলাদেশও এই উদ্যোগ নিচ্ছে।
পরপর দুটি সাক্ষাৎকার আপনারা শুনলেন, এই সাক্ষাৎকারে অংশ নিয়েছি আমি সাজানা ফিরোজ এবং সরকার কবিরউদ্দিন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামী বুধবার কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ। আজ ভারতের 71তম প্রজাতন্ত্র দিবস ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে সিএ ও এনআরসির বিরুদ্ধে সারা দেশের সঙ্গে বিশ্বজুড়ে বিক্ষোভ প্রদর্শনের জন্য। এই বিষয় নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হওয়ার পর দীর্ঘ 70 বছর কেটে গিয়েছে। আজ ভারতের 71তম প্রজাতন্ত্র দিবস। 1949 সালের 26 জানুয়ারি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ভারত গণতন্ত্রের সনদের প্রতীক্ষা করেছিল। সেই গণতন্ত্রের সনদ এই দিনেই তারা ভারতবাসীর হাতে তুলে দিয়েছিল। ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর ঘণ্টাঘর, পশ্চিমবঙ্গের কলকাতার পাকসাকাস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, জার্মানির মিউনিক, পোল্যান্ডের ওয়ারস, আজ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ইংরেজিতে যাকে বলে দ্য গ্রেট লেভেলার। এবং এই যে দেশের সীমান্তের বেড়া ভেঙে ভাষা ও ধর্মের গণ্ডি ডিঙিয়ে এক হওয়া, এটা সম্ভব হয়েছে ভারতের জাতীয় নাগরিক পঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার জন্য। গতকাল প্রজাতন্ত্র দিবসের আগের দিন লন্ডনে কয়েক হাজার ছাত্র ও সমাজকর্মী প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়ে মিছিল করে ভারতীয় হাইকমিশন ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। লেবার পার্টির এমপি স্যাম টেরি তাঁদের সামনে ভাষণ দেন। তিনি বলেন, যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘন হলে তার সেই দেশের বিষয় থাকে না, সেটা সারা বিশ্বের প্রতিবাদের সামিল হয়। জার্মানিতে সাইকো অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ার আলোকপর্ণা রায়, তিনি একটি মিউনিখে এবং একটি বার্লিনে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছিলেন, কিন্তু তার ফলে যারা হিন্দুত্ববাদী দল তারা এতই বিরক্ত হয়ে যায় এবং তাকে বাধা দেয় যে তারা কিন্তু তাকে ফেসবুক থেকে এবং আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করে, ব্লক করে দেয়। আলোকপর্ণা রায় তাতেও কিন্তু থামেননি, তিনি তার সমমনস্ক আরও বহুজনকে জুটিয়ে বিক্ষোভ দেখানোর আয়োজন করেছেন। আগামী 1 ফেব্রুয়ারি 1000 জন মিলে সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘের দফতরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। আজ নিউ ইয়র্কে ভারতীয় কনসুলেটের সামনে বিপুল জমায়েত হয়। সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে অংশ নেন তারা, আবার নিউ ইয়র্কেরই অন্যত্র সিএএর সমর্থনে মিছিল বেরিয়েছে। কয়েকদিন আগে জার্মানির মিউনিখে ওডিন্স প্লাৎসের চত্বরে বিক্ষোভ দেখায় ছটি আলাদা আলাদা ভাষায় স্লোগান দিয়ে, কিন্তু এর বিরোধিতাও করা হচ্ছে। আমাদের দেশেই গোয়াতে সরকার ফে ডিসুজা নামে একজন সাংবাদিককে একটি অনুষ্ঠান পরিচালনার ভার থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ তিনি নাকি সিএএ বিরোধিতা করেছেন। এবং শাহিনবাগে লখনৌর ঘণ্টাঘরে পশ্চিমবঙ্গের কলকাতার পাকসাকাসে হাজার হাজার মানুষ সারা রাত ধরে এই ঠান্ডার মধ্যে তারা জেগে সিএর বিক্ষোভ দেখাচ্ছেন, সিএর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা এনআরসির প্রতিবাদ করছেন এবং বলছেন যতদিন আমাদের শরীরে আমাদের শক্তি অবশিষ্ট থাকবে ততদিন আমরা এই অগণতান্ত্রিক বিচার ব্যবস্থার বিরোধিতা করে যাব। আজকে গণতন্ত্রের যে পূজারি ভারত বলে এতদিন তাদের মানা হতো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাদের বলা হয়েছে, ভারতকে বলা হয়েছে, ভারত সরকারকে, যে আপনারা বিচার বিবেচনা করুন যে এই গণতন্ত্র বিরোধী জিনিস চলতে পারে না, এই আইন গণতন্ত্রের বিরোধী। যুক্তরাষ্ট্র কখনো সমানাধিকারের দাবিতে আর কেউ যদি বিক্ষোভ দেখান তাকে সমর্থন করতে বাধ্য, কারণ এটাই যুক্তরাষ্ট্রের নীতি। কিন্তু ভারত সরকার সেটা এখনও শোনেননি, শুনবে কি না তাও জানা যায়নি। ইউরোপীয় ইউনিয়নের 146 জন সাংসদ তারা একটা বিশাল আইন প্রণয়ন করছেন, যেটা আগামীকাল দেওয়ার কথা, পেশ করার কথা। সেখানেও বলা হয়েছে যে ভারত জনবিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করছে। সারা ভারত, সারা ভারতের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে বিচার চাইছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু ভারত এখনও সরকারিভাবে অবিচল থেকে যাচ্ছে। গণতন্ত্রের প্রহসন বলছেন সুগত বসু। সুগত বসু ইতিহাসবিদ, তিনি নেতাজির ভ্রাতুষ্পুত্রের ছেলে, তিনি নিজে বলেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান ইতিহাস, তিনি বলেছেন যে আজ ভারত যেটা করছে, এবং সবচেয়ে বড় কথা, ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে প্রধান অতিথি হিসেবে ডেকে এনে বুঝিয়ে দিচ্ছে যে ভারত কাকে চায়, কাকে তার সঙ্গী মনে করে, দোসর মনে করে। যে বোলসোনারো সারা পৃথিবীর কাছে ঘৃণার পাত্র হয়েছেন তার নোংরা নোংরা মন্তব্যের জন্য, মহিলা বিরোধী মন্তব্যের জন্য। আজকে এই গণতন্ত্র বিরোধী বিক্ষোভ যদি আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে তাহলে আমরা সবাই খুশি হব, বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদে শুনেছেন, বাংলাদেশে টানটান উত্তেজনার মধ্যে ঢাকার দুই সিটি মেয়র নির্বাচনের প্রচারণা চলছে। গত কয়েকদিনে বিরোধী মেয়র প্রার্থীদের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত এখন জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
সর্বশেষ রোববার ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের মিছিলে হামলা হয়েছে, গুলির ঘটনাও ঘটেছে। এই হামলায় তিনজন সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। মেয়র প্রার্থী ইশরাক হোসেন এই হামলার জন্য শাসক আওয়ামী লীগকে দায়ী করেছেন, বলেছেন তাদের শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা করেছে আওয়ামী লীগ। ইশরাকের এই অভিযোগ খণ্ডন করে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুন্নূর তাপস বলেছেন, এরা নিজেরাই হামলা করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই হামলার পরপরই ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন ইশরাকের বাসায় যান। পূর্ব নির্ধারিত এই বৈঠক শেষে হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এ ধরনের হামলা প্রত্যাশিত নয়, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ এই কূটনীতিক।
This election is very important. It's very important that it's a peaceful, free, fair election. I very much hope that's how it will be conducted. And we had a very interesting discussion about what he plans to do, how the campaign is going.
পুরনো ঢাকার ওয়ারিতে বিএনপি সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থীর উপর হামলা হয়েছে, এতে তিনজন আহত হয়েছেন, এর মধ্যে একজন গুলিবিদ্ধ। ওদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কমিশনের অভ্যন্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ঢাকা সিটি মেয়র নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনটি কমিশন সভা হয়েছে, এর একটি তো এই নির্বাচনের আচরণবিধি অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এমনকি কোনো সভায় এজেন্ডাভুক্ত হয়নি। এর লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, এসব অভিযোগ আমলে না নিলে সিটি নির্বাচন যথোপযুক্তভাবে অনুষ্ঠিত হবে না, যা কোনোভাবেই কাম্য নয়। দিনের শেষে এর দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দি হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত মিয়ানমারকে এই আদেশ দিয়েছে যে জাতিগোষ্ঠীগতভাবে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যামূলক যে কোনো রকমের কার্যক্রম বন্ধের জন্য তাদের সাধ্যমতো সব ধরনের পদক্ষেপ নিতে হবে এবং এ ব্যাপারে ওই আদালতের কাছে বিভিন্ন সময়ে প্রতিবেদন পেশ করতে হবে। আদালতের এই আদেশ মিয়ানমার এবং রোহিঙ্গাদের ওপর কী প্রভাব ফেলতে পারে সে নিয়ে রেফিউজি ও মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের ডিরেক্টর ডক্টর সিয়ার আব্রারের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর আব্রার, আন্তর্জাতিক বিচারিক আদালত যে নির্দেশ দিয়েছে মিয়ানমারকে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে তা কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করেন?
আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে যে একটা প্রাথমিক তাদের দিক থেকে একটা নির্দেশ, পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে 4-5 বছর লাগতে পারে। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিচারের যে গণহত্যা সংগঠিত হয়েছিল কিনা। এখানে কোর্ট মনে করেন যে প্রাইমা ফাসি যে এভিডেন্স যেটা দেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে গাম্বিয়া যে দাবিটা উত্থাপন করেছে যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা নিগ্রহ এবং গণহত্যার শিকার হয়েছে সেটা প্রতীয়মান হচ্ছে বলেই সেটা বন্ধ করার জন্য কোর্ট অন্তর্বর্তীকালীন কিছু নির্দেশ তারা দিয়েছেন। এবং এই নির্দেশ একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে খুবই সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রোহিঙ্গারা তাদেরকে রক্ষা করা বার্মা রাষ্ট্রের তাদের হচ্ছে দায়িত্ব, এবং একই সাথে সাথে নিগ্রহ বন্ধ এবং অন্যান্য যে সমস্ত যে সামরিক এবং বেসামরিক বাহিনী তাদের তৎপরতা যেন এদেরকে আর ফার্দার ক্ষতি না করে সে ব্যাপারেও কোর্ট নির্দেশ দিয়েছেন। একই সাথে সাথে বার্মাকে প্রথম 4 মাসের মধ্যেই একটা রিপোর্ট দিতে বলেছেন এবং পরবর্তীকালে প্রতি 6 মাস অন্তর অর্থ রিপোর্ট সেখানে দিতে হবে। কাজেই এটা পুরো দায় দায়িত্ব কিন্তু বার্মাকে এটা বহন করতে হবে বলে কোর্ট নির্দেশ দিয়েছেন।
একটা বিষয় উঠে আসছে যে এখনো মিয়ানমারের ভেতরে প্রায় 6 লক্ষ রোহিঙ্গা বসবাস করছেন, এদের মধ্যে শরণার্থী শিবিরে যারা এসছেন তাদের স্বজনরাও হয়তো থাকতে পারেন, তো তাহলে কি আপনি মনে করেন যে শরণার্থী শিবিরে যারা আছেন বাংলাদেশে তারা এই রুলিং এর কারণে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন?
এটা অবশ্যই একটা বড় ধরনের যে নৈতিক বিজয় এবং এই প্রথমবারের মতো যে বিচারের যে স্বাদ পাওয়া সেই স্বাদ তারা পেয়েছেন, এবং এটা হচ্ছে এক সম্পূর্ণভাবে পুরো আন্তর্জাতিক রাষ্ট্র বিভিন্ন দেশ তাদেরকে একেবারেই মানে তাদের বিষয়টা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে সেরকম ভাবে আসছিল না, এবং সে পরিপ্রেক্ষিতে এটা বড় ধরনের একটা বিজয় এবং তারা অবশ্যই আশাবাদ তারা ব্যক্ত করছেন যে আলটিমেটলি তাদের অবস্থান যেটা সেটা ভিন্ডিকেটেড হবে এবং বর্মী রাষ্ট্র এখানে দোষী প্রমাণিত হবে গণহত্যার অভিযোগে।
এই যে আন্তর্জাতিক বিচারিক আদালত সুস্পষ্ট নির্দেশ দিল মিয়ানমারকে যে তারা গণহত্যা কিংবা কোনো রকমের নির্যাতন নিপীড়ন চালাতে পারবে না রোহিঙ্গাদের উপরে, তো এই নির্দেশের কারণে বাংলাদেশে যেসব রোহিঙ্গা পালিয়ে এসছেন তারা স্বদেশে ফিরে যেতে কতটা উৎসাহিত বোধ করবেন বলে আপনি মনে করেন?
না, আমার মনে হয় যে তাদের স্বদেশের প্রত্যাবাসনের জন্য এটা খুব একটা বড় ভূমিকা রাখবে না, কারণ একটা যখন একটা জনগোষ্ঠী 30-40 বছর ধরে নানান রকমের ডিসক্রিমিনেশনের শিকার হন এবং এই ধরনের যে গণহত্যার থেকে তারা যখন চলে আসেন সেখানে কেবলমাত্র একটা আশ্বাস বা একটা নির্দেশ, এবং সেই রাষ্ট্র কিন্তু বার্মা এখনো পর্যন্ত এটাকে গ্রহণ করেনি, তারা বরঞ্চ তারা যেটা বলেছে এখানে গণহত্যা হয়নি, এখানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, কাজে এখনো তারা অস্বীকার করছে অপকর্ম তারা যেটা করেছে সেটা গ্রহণ করতে, কাজে সেদিক থেকে অবস্থার বার্মার দিক থেকে কিন্তু খুব একটা স্বীকৃতি এটা মেলেনি। তবে একটা যেটা হয়েছে যে বার্মার যে তাদের যারা আন্তর্জাতিক যে সমর্থক বিভিন্ন রাষ্ট্র, বড় ছোট বিভিন্ন ধরনের রাষ্ট্র, এবং তারা কিন্তু এখানে একটা সিগন্যাল তারা পাবেন যে গণহত্যা যদি আদৌ যদি সেভাবে তাদেরকে যদি দোষী সাব্যস্ত হন যেটা হতে পারে, তাহলে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য তারা যে বিভিন্ন অবস্থান যারা নিচ্ছেন সেই দায় কিন্তু তারা দুষ্ট হবেন, কাজে সেদিক থেকে কিছুটা সতর্ক কিন্তু তারা অবস্থান গ্রহণ করবে। কিন্তু এটা এমন কোনো নেসেসারি কন্ডিশন হয়নি যে শরণার্থীরা নিজ দেশে তারা ফিরে যেতে পারবেন, ওটা হতে আরো অনেক সময় লাগবে।
এই যে মিয়ানমার বলছে যে না গণহত্যা সংঘটিত হয়নি, যেটা হয়েছে সেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কতখানি সূক্ষ্ম?
না, আন্তর্জাতিক ভাবে আইনে কিন্তু গণহত্যার এটা আরো অনেক তীব্র এবং এখানে যদি কোনো দেশ গণহত্যার সাব্যস্ত হয় তাহলে আন্তর্জাতিক কমিউনিটির উপরে দায়িত্ব বর্তায় সেই গণহত্যা রোধের জন্য তাদেরকে এগিয়ে আসা, এবং এটা কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এবং এগুলোর ক্ষেত্রে অতটা দায়বদ্ধতা অতটা নেই। তো সেদিক থেকে গণহত্যা সবচেয়ে যেটাকে বলা হয় মাদার অফ অল ক্রাইমস সেটা, এবং খুব ইন্টারেস্টিং যে এই এখানে এমন একটা রাষ্ট্র অভিযোগ এনেছে যে রাষ্ট্র কয়েক হাজার মাইল দূরে অবস্থান এবং ডিরেক্টলি তারা এফেক্টেড হয়নি, কাজেই মানবাধিকার যে একটা এটা যে একটা ইউনিভার্সালিটি সার্বজনীনতা সেটা কিন্তু আবার এটা স্বীকৃতি লাভ করেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এটা এটা এই এই রায়ের একটা শুধুমাত্র রোহিঙ্গাদের বিচার পাওয়ার বিষয় না, আন্তর্জাতিক মানবাধিকারের ক্ষেত্রেও একটা বড় রকমের একটা ওয়ার্ল্ড কোর্টের এই ভূমিকা এটা রাখবে বলে আমরা মনে করি।
একটা আশঙ্কা দেখা যাচ্ছে যে মিয়ানমার হয়তো এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক বিচারিক আদালতের এই নির্দেশগুলো নাও মানতে পারে, যদি না মানে তাহলে কি হবে?
এখানে কিন্তু স্টেক অনেক উপরে উঠে গেছে, এই কারণে অং সান সু চি নিজে গেছেন, এই যিনি এফেক্টিভলি সেই দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তিনি নিজে গেছেন এটাকে ডিফেন্ড করতে, কাজেই এই পর্যায়ে গিয়ে তারা এই কোর্টে তারা হাজির হয়েছেন এর মেনে নিয়েছেন, এবং তারপরে তারা এটাকে বিচারের রায় তারা মেনে নেবেন না, এটা ঘটলে তাদের যারা বিভিন্নভাবে যে সমর্থন দিয়ে আসছেন তাদের অবস্থান কিন্তু দুর্বল হবে, কাজে সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এখানে তার চীন বা রাশিয়া বা অন্যান্য যে সমস্ত দেশ তাকে অকুণ্ঠ এবং জাপান থেকে শুরু করে অন্যান্য দেশ যারা মোটামুটি ভাবে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন, কারণ আন্তর্জাতিকভাবে এটা 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 ভীষণ রকমভাবে ধিকৃত হবে যে এই গণহত্যার সাথে তারা যদি সম্পৃক্ত থাকেন, কাজে সেদিক থেকে তাদের দিক থেকেও চাপ প্রবলতর হবে যে বার্মা যেন এই রায়কে তারা মেনে নেন এবং তার জন্য কার্যকর পদক্ষেপ যেন গ্রহণ করেন।
তাহলে আপনি আশাবাদী যে মিয়ানমার শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিচারিক আদালতের রায় বলুন নির্দেশ বলুন সেটা মেনে নেবে?
তবে আমাদের মনে রাখতে হবে আমরা এমন একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কথা বলছি সম্পূর্ণ একটা দুর্বৃত্তের ভূমিকা এসে লিপ্ত হয়েছে, কাজে এবং সেখানে চুক্তি নৈতিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ এগুলো মোটামুটি ভাবে নেই বললেই চলে, সে কারণে আমরা সেরকম ভাবে ধরে নিতে পারি না, তবে তাদের যারা সমর্থক রয়েছেন তাদের একটা বোধোদয় হবে বলে আমরা মনে করি এবং তাদের যথেষ্ট চাপ দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমরা আশা করি সেই চাপ কাজে লাগবে।
ডক্টর মাব্রার, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
সম্প্রতি কিশোরী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সুইজারল্যান্ডের ডেভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছেন বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের প্রয়াসে ব্যর্থ হয়েছেন এবং সংকট মোকাবেলায় এখন কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এ সম্পর্কে জেফ কাস্টের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন সুগুফতা নাসরিন কুইন।
ডেভোসে অ্যাভার্টিং আ ক্লাইমেট অ্যাপোকালিপস শীর্ষক প্যানেলে বক্তব্য রাখতে গিয়ে থুনবার্গ সরাসরি বলেন যেসব সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে তারাও তেমন যথেষ্ট কিছু করছে না। এইসব দেশ যেমন স্বল্প কার্বন অর্থনীতি কার্যকর করতে চেষ্টা করছে। গ্রেটা থুনবার্গ বলেন,
উই ডোন্ট নিড আ লো কার্বন ইকোনমি, উই ডোন্ট নিড টু লোয়ার এমিশনস, আওয়ার এমিশনস হ্যাভ টু স্টপ ইফ ইউ আর টু হ্যাভ আ চান্স টু স্টে বিলো দ্য 1.5 ডিগ্রি টার্গেট। And until we have the technologies that at scale can put
আমাদের স্বল্প কার্বন অর্থনীতির প্রয়োজন নেই, আমাদের নিঃসরণ কম করার প্রয়োজন নেই, আমাদের নিঃসরণ বন্ধ করতে হবে। যদি আমাদের 1.5 ডিগ্রি লক্ষ্যমাত্রার নিচে থাকার সুযোগ থাকে এবং আমাদের যতক্ষণ না সেই প্রযুক্তি হবে যে আমাদের নিঃসরণ শূন্যের নিচে হবে, আমাদের নেট শূন্যের কথা অবশ্যই ভুলে যেতে হবে। আমাদের প্রকৃত শূন্যের প্রয়োজন, কারণ সুদূর ভবিষ্যতে শূন্য নির্গমনের লক্ষ্যমাত্রার কোনো অর্থ হয় না যদি আমরা বর্তমানের জন্য প্রযোজ্য কার্বন ডাইঅক্সাইড বাজেটকে অগ্রাহ্য করা অব্যাহত রাখি। থুনবার্গ সকল সরকারের প্রতি কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানকে জীবাশ্ম জ্বালানির সমস্ত বিনিয়োগ এবং ভর্তুকি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তিনি উপলব্ধি করেন এটি একটি কঠিন পদক্ষেপ, তবে তিনি বলেন বর্তমানে জলবায়ু পরিস্থিতির যে অবস্থা তাতে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। গ্রেটা থুনবার্গ বলেন,
And again, this is not about right or left. We couldn't care less about your party politics. From a sustainability perspective, the right, the left, as well as the center have all failed. No political ideology or economic
structure... এটি ডানপন্থী বা বামপন্থীর বিষয় নয়। আপনার দলের রাজনীতি কি, তাতে আমাদের কিছু যায় আসে না। দক্ষিণপন্থী বলুন, বামপন্থী বলুন, এমনকি মধ্যপন্থী, সকলেই ব্যর্থ হয়েছে। কোনো রাজনৈতিক মতাদর্শ বা অর্থনৈতিক কাঠামো জলবায়ু এবং পরিবেশগত জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে এবং একটি সম্মিলিত ও টেকসই পৃথিবী তৈরি করতে সক্ষম হয়নি। কারণ আপনারা হয়তো খেয়াল করেননি যে এই বিশ্ব বর্তমানে জ্বলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তার আগে ডাভোসের ফোরামে বক্তব্য রেখেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে থুনবার্গ এবং অন্যান্য পরিবেশ কর্মীদের জন্য তার কোনো বার্তা আছে কিনা। তিনি বলেছিলেন যে তিনি পরিবেশের বিষয়ে বিশ্বাসী এবং যুক্তরাষ্ট্র পরিবেশের দিক থেকে অত্যন্ত ভালো কাজ করছে। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রে জল এবং বায়ু সবচেয়ে বিশুদ্ধ। গত বছর থুনবার্গ টাইম ম্যাগাজিনের 2019 সালের সেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে নিয়ে উপহাস করেছিলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লজ শোয়াবকে ট্রাম্প এবং থুনবার্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি মনে করি উভয় কণ্ঠেরই প্রয়োজন আছে। সম্মেলন শুরুর আগে কয়েকশো প্রতিবাদকারী ডাভোসের উদ্দেশ্যে রওনা হন, হেঁটে বা ট্রেনে করে, কারণ কর্তৃপক্ষ ডাভোসে পথে চলাচল নিষিদ্ধ করে দেয়। প্রতিবাদকারীদের অনেকের পরনে ছিল কোয়ালা ভালুকের পোশাক। অস্ট্রেলিয়ায় মারাত্মক দাবানলের বিষয়টি তুলে ধরার জন্যই তারা ওই পোশাক পরেন। বিক্ষোভকারীরা চাইছিল ফোরামে উপস্থিত বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের বিষয়ে আরও আগ্রাসী ভূমিকা নেবেন।
গবেষকরা আবিষ্কার করেছেন শরীরের শ্বাসকষ্ট পেটের সমস্যার কারণেও হতে পারে। আজকের স্বাস্থ্য বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত ও তাওহিদুল ইসলাম।
আমরা জানি যে অনেক সময় কোনো রোগ শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে, বিশেষত রোগের লক্ষণগুলো যদি একই ধরনের হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে শ্বাসকষ্টজনিত সমস্যা যে সবসময় অ্যাজমা রোগের কারণে হবে তা কিন্তু নয়। গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এই শ্বাসকষ্ট পেটের সমস্যা থেকেও হতে পারে। অ্যাজমা রোগটি ইনহেলার কিংবা অনেময় বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, কিন্তু যখন এই দুটোর কোনোটাই কাজ করে না তখন ধরে নেওয়া যেতে পারে যে রোগীর অ্যাজমা রোগ হয়নি। গত প্রায় 10 বছর ধরে মিশেল স্কেলডন অ্যাজমা রোগের চিকিৎসা করাচ্ছিল এবং এই রোগের উপসর্গ কমানোর জন্য ওষুধের ডোজ ক্রমশ বাড়ানো হয়েছিল। তিনি বলেন,
Just to walk up maybe 5 steps, you know, it was extremely hard to, for me, and it was hard to breathe. And at one point,
কেবল 4-5 পা হাঁটতেই আমার কিন্তু ভীষণ কষ্ট হতো এবং আমি শ্বাসও নিতে পারতাম না। আমার শ্বাসকষ্ট এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আমাকে অক্সিজেন নিতে হয়েছিল। মিশেল যখন মারাত্মক ধরনের নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় তখন চিকিৎসকেরা তাকে একজন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট দেখাতে বলেছিলেন। ডক্টর জেফ্রি কিং হলেন ন্যাশনাল জুইশ সেন্টারের সঙ্গে যুক্ত একজন ডাক্তার। তিনি বলেন,
What we try to do is take a step back and say, is there a root cause of those lung symptoms and is it possible
আমরা যা করার চেষ্টা করি তা হলো ফুসফুসের এই লক্ষণগুলোর মূল কি কারণ আছে তা আমরা বলি এবং এটি হাঁপানি না অন্য কোনো রোগ।
পরীক্ষা করে দেখা গিয়েছিল যে মিশেল স্কেলডানের স্টমাক অথবা পেটে হাঁপানি হচ্ছিল এবং হাঁপানি রোগের কোনো প্রকার লক্ষণ কিন্তু তার এই পরীক্ষায় ধরা পড়েনি। এ বিষয়ে ডক্টর জেফ্রি কিং আরো বলেন,
আমাদের এই ন্যাশনাল জুইশ হেলথ সেন্টারে অনেক মানুষ আসেন যারা হাঁপানির রোগ নির্ণয়ের জন্য প্রধানত আমাদের কাছে এসেছিলেন, কিন্তু আমরা পালমোনারি পরীক্ষার মাধ্যমে দেখতে পাই যে সম্ভবত তাদের হাঁপানি নেই।
কিছু কিছু ক্ষেত্রে খাবার পরে এরকম হওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু যখন পেটের বিষয়বস্তুগুলি আবার খাদ্যনালী আর গলার পিছন দিকে চলে যায়, তখন কিন্তু এই ধরনের তরল পদার্থ শ্বাসনালীতেও প্রবাহিত হয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করতে পারে। মিস কেলডানের যা হয়েছিল তা হল গ্যাস্ট্রো ইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ, যার সংক্ষিপ্ত নাম হল GERD। এ বিষয়ে ডক্টর কিং আরো বলেন,
That can cause a slew of symptoms, including cough, hoarseness, shortness of breath, pneumonias.
এটি কাশি, কর্কশতা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ অনেকগুলি কারণের লক্ষণ হতে পারে।
এই GERD ঝুঁকির কারণগুলির মধ্যে স্থূলতা বা গর্ভাবস্থা এরকমও অন্তর্ভুক্ত থাকতে পারে। ধূমপান, চর্বিযুক্ত খাবার বা ভাজা খাবার, কফি অথবা অ্যালকোহল পান করা কিন্তু এই লক্ষণগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। এই রোগে ওজন কমানো বা জীবনযাত্রায় অন্যান্য ধরনের পরিবর্তন আনলে কিছুটা সাহায্য করতে পারে। এছাড়া ওষুধ এবং সবশেষে সার্জারি অথবা অপারেশন করে পেটের তরল পদার্থগুলি ফুসফুসে পৌঁছানো থেকে বন্ধ করা সার্জারি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অনুভূতিগুলো হয়ে গেল সম্পূর্ণ অন্যরকম। আমার কাশি বন্ধ হয়ে গেল আর এটা খুবই আশ্চর্যজনক ছিল। স্কেলডান বলেন যে তার এই রোগের সঠিক শনাক্তকরণ অর্থাৎ অ্যাজমা নয়, তার যে অ্যাসিড রিফ্লাক্স অসুখ হয়েছে সেটা তাকে অনেক স্বস্তি দিয়েছিল। মিশেল আরো বলেন, ডাক্তাররা আমাকে বললেন যে আমার অ্যাজমা হয়নি, আমার হয়েছে অ্যাসিড রিফ্লাক্স। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই GERD রোগের যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ফুসফুসের ক্ষতি হতে পারে, এমনকি খাদ্যনালীতে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থেকে যায়। এ বিষয়ে ডক্টর কিং আরো বলেন,
If a patient is having more and more symptoms, is requiring more and more medications, or is not responding to those medications as well as they previously did, That should set off alarm.
যদি কোনো রোগীর আরো বেশি এই ধরনের উপসর্গগুলি হতে থাকে, আরো বেশি পরিমাণে ঔষধের প্রয়োজন হয় এবং ওষুধগুলি পূর্বে যেমন কাজ করেছিল সেরকমভাবে ভালো কাজ না করে, তবে এটা অন্য কোনো অবস্থার কারণে হচ্ছে সেটা কিন্তু সহজেই বোঝা উচিত।
বর্তমানে মিস কেলডান পুরোপুরি সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন এবং তার শ্বাসকষ্টজনিত আর কোনো সমস্যাও নেই।
বাংলাদেশের জাতীয় সংসদে শিশুরা তার নিজ এলাকা ও দেশের জন্য কি করতে চান তা ছায়া সংসদে তুলে ধরেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি।
আজ বৃহস্পতিবার প্রজন্ম সংসদ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সংসদ সদস্যদের মুখোমুখি শিশুরা 300 নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী সমান সংখ্যক শিশু তাদের দাবি, উদ্বেগ ও প্রত্যাশার কথা তুলে ধরতে জাতীয় অধিবেশনে নির্বাচিত সংসদ সদস্যদের মুখোমুখি হয়েছিল। এটি শিশুদের জন্য এক অন্যরকম অনুভূতি। এ সময় তারা সংসদে বাল্যবিবাহ, শিশুশ্রম, কর্মসংস্থান, যৌন হয়রানি সহ নানা বিষয় নিয়ে দাবি তোলেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ইনোসেন্ট ভিকটিম রাষ্ট্র হিসেবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠান রয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করবে।
আমরা যেটি করতে চাই যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং শিশু নির্যাতনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সেই বিশেষ ট্রাইব্যুনালে অবশ্যই 15 দিনের ভেতরে এই বিচার নিশ্চিত করতে হবে।
আজকে আমাদের যদি গুরুত্ব দিয়ে কাজ করতে হয় তাহলে আজকে অবশ্যই আমাদের বেকারত্বের যে সমস্যাটি বা কর্মসংস্থানের যে সমস্যাটি কাজটি সেটি অবশ্যই করতে হবে এবং এটি আজকে এই মহান সংসদে গৃহীত হওয়ার জন্য একটি জায়গা রাখেন।
একজন শিক্ষার্থী সে যখন বাংলা মিডিয়ামে পড়ে সে যে ধরনের লেখাপড়া তার যে কন্টেন্টগুলো তার সঙ্গে একটা সেম বয়সী বা সেম লেভেলের একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের তার যে কন্টেন্টগুলো আপনি যদি কন্টেন্ট বাই কন্টেন্ট কম্পেয়ার করেন সেই কন্টেন্টগুলো অনেক বেশি আপার লেভেলের।
কমিউনিটি কাউন্সিলিং এর জন্য আপগ্রেড অ্যান্ড আপডেট একটা অপশন রাখবো মনি স্পিকার, যেটা আমাদের পলিসি হবে এবং এই পলিসি দিয়ে আমরা আসলে বাল্য বিবাহ রোধ করার জন্য যত কিছু করা যায় মনি স্পিকার ততগুলো আইন এবং পলিসি প্রণয়ন করব।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের হেড অফ কোঅপারেশন মরিসিও সেন বলেন,
আইডিয়াস আর গুড বাট ইউ মাস্ট অর্গানাইজ অ্যারাউন্ড আইডিয়াস, ইউ শুড বি এবল টু কালেক্ট enough people who think the same as you and to promote this idea. This is what a civil society is, organization around ideas. I want to leave you with only these two messages. So what is a political choice and how good is to organize around ideas to achieve the objective?
এছাড়া ইউনিসেফের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ভিরা মেন্ডনকা বলেন, আমরা এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই।
নিজের দাবি ও সমস্যা তুলে ধরার জন্য তোমাদের অনুরোধ। কারণ একমাত্র শিশু রায় বলতে পারে তাদের কি প্রয়োজন, কোথায় তাদের সমস্যা। তো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল টু হিয়ার ইয়োর ভয়েসেস।
ছোট ছোট শিশুদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন ডেপুটি স্পিকার ফজলেরা বিবিয়া।
ইউনিসেফ যদি সহায়তাটা দেয়, এরা এককালে বাংলাদেশের প্রতিত যশা পার্লামেন্টের হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এবং বাংলাদেশের গণতন্ত্রে এরা এদের অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে শিশু অধিকার বিষয়ক ককাসের সভাপতি এমপি শামসুল হক টুকু উপস্থিত শিশুদের ভূয়সী প্রশংসা করেন।
আমি ওদের কাছ থেকে নিজেই উজ্জীবিত হয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন যে আমরা নতুন প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা, সোনার বাংলা প্রতিষ্ঠার জন্যে নতুন প্রজন্মের মানব সম্পদ হিসেবে তৈরি করার কোনো বিকল্প নেই এবং সংসদীয় পদ্ধতিতে তাদেরকে বিকশিত করা আমাদের দায়িত্ব।
পরে শিশুরা সংসদ ভবন ঘুরে দেখেন ও এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে বেশ খুশি।
ছোটবেলা থেকে আমার মনের মধ্যে অনেক কিছু নিয়ে একটি মানে বিভিন্ন দানা বাঁধে যে এটা আসলে হওয়া ঠিক না, এটা হয় না, এটা হচ্ছে কেন, তো এগুলো নিয়েও আমি আলোচনা করতে চাই। তাই আমার ইচ্ছা যে এখানে এসে আমি বলবো, কারণ এটা একটা প্ল্যাটফর্ম আমার দরকার এবং এই জেনারেশন ইয়ুথ পার্লামেন্ট এই প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছে যেটা আমাকে হেল্প করবে হয়তো বা ভবিষ্যতে।
শিশুদের যে দাবিগুলো সেগুলো যে শিশুদের মাধ্যমে মাননীয় স্পিকারের মাধ্যমে যে সংসদ পর্যন্ত পৌঁছাবে এটা নিয়ে আমি অনেক খুশি হয়েছি এবং আমি আন্তরিকভাবে চাচ্ছি যে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হলে শিশুদের আরও যে তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলো দেখা যায়, বিভিন্ন ধরনের যে অপুষ্টি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় সেই সমস্যাগুলো দূরীভূত করা সম্ভব হবে।
13 থেকে 17 বছর বয়সী প্রায় 6 লাখ কিশোর কিশোরীর মধ্য থেকে সংসদীয় নির্বাচনী এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে 300টি গ্রুপ গঠন করা হয় আর সেই ছেলে মেয়েরা ছায়া সংসদে অংশগ্রহণ করে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এবার রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশন করছেন সরকার কবিরুদ্দিন।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মাপাড়ের গঙ্গাপাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। প্রতিবছর 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রে পালিত হয়ে থাকে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস। নাগরিক অধিকার আন্দোলনের নেতা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিবসটি পালিত হয়ে আসছে প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সোমবার সেই 1986 সাল থেকে। তার জন্মের দিন 15 জানুয়ারি। 1983 সালে তদানীন্তন প্রেসিডেন্ট রনাল্ড রেগান দিনটি আনুষ্ঠানিকভাবে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিলেন। কংগ্রেস জাতীয় দিবস হিসেবে দিনটি নির্ধারণ করে 1994 সালে। এ দিনটিতে আমেরিকার জনগণ নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র লেগাসি স্মরণ করে এবং ডে অফ সার্ভিস বা সেবামূলক কাজে নিজেদের নিয়োগ করে। এই সেই মহামানব যিনি দুনিয়া, নতুন দুনিয়া আমেরিকার জন্যে একটা বর্ণ গোত্র নির্বিশেষে সমান অধিকারের দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। নতুন দুনিয়ার ওই স্বপ্নদ্রষ্টা বলেছিলেন ঐতিহাসিক সেই স্বপ্ন বচন, আই হ্যাভ এ ড্রিম।
আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল।
এই গত 20 জানুয়ারি দিনটি পালিত হয় যুক্তরাষ্ট্রে। ওই গত 20 জানুয়ারি সোমবারই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের রাজধানী রিচমন্ডে আগ্নেয়াস্ত্রের সমর্থক, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিরোধী কিছু মতাদর্শী এবং সে সঙ্গে রক্ষী বাহিনীর সদস্যবৃন্দ জমায়েত হয় রাজ্যটির গৃহীত কড়া আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনবিধি প্রবর্তনের বিরোধিতা করতে। এই হালেই ডেমোক্রেট দলীয়রা রাজ্যটির সংসদে উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং রাজ্যটির বর্তমান গভর্নর নিজেও, যিনি ডেমোক্রেট দলীয় সেই র্যালফ নর্দম, 90 নাৎসি ওই আগ্নেয়াস্ত্র সমর্থক মিলিশিয়া দলের রক্ষী বাহিনীর সদস্যদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেন, সতর্ক অবস্থায় থাকার জন্যে সবার প্রতি আহ্বান জানান তিনি। উগ্রপন্থী গ্রুপগুলো সামাজিক মাধ্যমে, ইন্টারনেটে নানান রকম সব হুমকি ধমকির হাঁক দেয়, ডাক দেয়। ভার্জিনিয়ায় আগ্নেয়াস্ত্র কেনা থেকে নিয়ে সেসব রাখা বা সেগুলো বহন করা নিয়ে তুলনামূলক কড়াকড়ির যেসব আইনবিধি প্রবর্তন করা হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ওই সব উগ্রবাদীরা। এরই আগে শুক্রবার দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই আগ্নেয়াস্ত্র সমর্থকদের প্রতি সমর্থন ব্যক্ত করেন, বলেন তিনি ডেমোক্র্যাটদেরকে ভোট দিলে এই রকমই ফল হয় তার, ওরা তোমাদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেবে। এই গেল মাসে বড়দিনের উৎসবের সময়টায় মেরিল্যান্ড রাজ্যের মুসলিমদের একটি অরাজনৈতিক সমাজ কল্যাণ গোষ্ঠী মুসলিম ফাউন্ডেশন বড়দিনের সময়কার উপহার আদান প্রদান রেওয়াজের সঙ্গে তাল মিলিয়ে উপহার সামগ্রী সংগ্রহ এবং সেসব তুলনামূলক স্বল্প বিত্তের মানুষজনের মাঝে বিতরণের জন্য এক অনন্য সাধারণ বদান্যতার পরিচয় দেয়। মুসলিম ফাউন্ডেশন ওই কর্মসূচির প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সকল স্তরের মানুষ সাধুবাদ ব্যক্ত করে। এই নতুন দুনিয়া, এই মেল্টিং পট সংস্কৃতির মিশ্র ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায়ের দেশ, অভিবাসীদের বৈশ্বিক আবাসভূমিকে মুসলিম ফাউন্ডেশন তাদের ওই উপহার বিতরণের কর্মসূচির মধ্যে দিয়ে অনুকরণীয় এক মাত্রায় উন্নীত করেছে বলে মনে করছেন হেকমতিয়ার সাহেব। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই, আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন ইজাজ বেন হুসেন।
আজ 26 জানুয়ারি ভারতের 71তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। একদিকে বিপুল উদ্দীপনা এবং অন্যদিকে বিশ্বজুড়ে সিএএ বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
ভারতের রাজধানী দিল্লির রাজপথে প্রতি বছরের মতো আজও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নানা রাজ্য ও বিভিন্ন মন্ত্রকের 22টি ট্যাবলো নিয়ে। স্থল, বিমান ও নৌবাহিনীর কুচকাওয়াজে ছিল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কামানবাহী শকট, ট্যাঙ্ক বহর। মাথার ওপর দিয়ে উড়ে গিয়েছে বিমানবাহিনীর কয়েক স্কোয়াড্রন যুদ্ধবিমানের সঙ্গে সদ্য কেনা ফরাসি রাফাল আর হেলিকপ্টার। পশ্চিমবঙ্গ ও কেরালার মতো কিছু রাজ্যের ট্যাবলোর থিম কেন্দ্রের অপছন্দ হওয়ায় বাদ গিয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ করে এনেছেন, ব্রাজিলের সেই প্রেসিডেন্ট হাইরো বোলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে তার অগণতান্ত্রিক জনবিরোধী নীতির জন্য। এছাড়া সারা ভারতের সর্বত্র এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ চলেছে আজও। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগান বিমানবাহিনীর হামলায় অন্তত 7 জন নাগরিকের মৃত্যুর পর রবিবার ক্রুদ্ধ জনতা উত্তরাঞ্চল আফগানিস্তানের বাল্ক শহরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদকারীরা রাত্রিকালীন অভিযানে নিহত একই পরিবারের 3 জন মহিলা এবং 3টি শিশুর মরদেহ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কয়েক বছর আগেও উজবেকিস্তান সংলগ্ন এই প্রদেশটি ছিল মোটামুটি শান্ত। সাম্প্রতিক সময়ে তালিবান জঙ্গি গোষ্ঠী এসব এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে সরকারি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সামরিক মুখপাত্র হানিফ রেজাই ভয়েস অব আমেরিকাকে বলেন, আফগান বিমানবাহিনীর জঙ্গি বিমান তালিবানদের অবস্থান লক্ষ্য করে বিভিন্ন গ্রামে 5টি বিমান হামলা চালায়। চীনা কর্মকর্তারা জানান যে বিরল করোনা ভাইরাসে চীনে এযাবৎ 56 জনের মৃত্যু হয়েছে এবং 2000 মানুষ মারণাত্মক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক গাও ফু জানান, করোনা ভাইরাস নতুন এক ধরনের ভাইরাস, তবে আগেকার সার্সের মতো এটা ভয়ঙ্কর নয়। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন যে এই ভাইরাসের আরও বিস্তৃতি ঘটবে। এই রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও পাওয়া যায়নি। শনিবার নাগাদ 688 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হুবেই প্রদেশের রাজধানী উহানে এই ভাইরাসের উৎপত্তি হয় গত বছর এবং অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রি হয় এমন এক সি ফুড মার্কেট থেকে। চীন সরকার রবিবার সাময়িকভাবে সব ধরনের বন্যপ্রাণীর বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছেন। তুরস্কের ভূমিকম্পে যাবৎ 35 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার তুরস্কের কর্মকর্তারা জানান, 24 ঘন্টা কর্মরত তল্লাশি দল বিধ্বস্ত ভবনগুলি থেকে 45 জনকে টেনে আনতে সমর্থ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে বলেন, এলাজিক প্রদেশে 18 জন নিহত হয়েছেন। এলাজিক প্রদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে প্রেসিডেন্ট এরদোয়ান দুর্গত এলাকা পরিদর্শন করেন। ভূমিকম্পে নিহত একজন মাতা ও তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি যোগ দেন। প্রেসিডেন্ট এরদোয়ান গুজবে কান না দেবার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, তার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং গৃহহীন জনগণকে বাসস্থান নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইরাকি কর্মকর্তারা জানান, বাগদাদ ও দক্ষিণাঞ্চল শহর নাসিরিয়াতে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে জীবন্ত বুলেট ব্যবহার করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে বহু প্রতিবাদকারী আহত হয়েছেন। শনিবার শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা মুক্তাদা আল সাদর বিক্ষোভকারীদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। ধর্মীয় নেতার সমর্থন প্রত্যাহারের পরেই প্রতিবাদকারীরা বিভিন্ন মহল্লায় তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন আইদিন উটকু, সামাজিক মাধ্যম সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.